الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله অনুষ্ঠানের নাম সেরা মানুষ কিভাবে হবেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এ বিষয়ে এত সুন্দর বাণী ইরশাদ করেছেন যে এরপর আমল করতে থাকুন এবং সেরা মানুষ হতে থাকুন। এটা সম্পর্কিত আরেকটি বিষয় যা আমাদের জীবনের অনেক বড় একটি অংশ, তাতে সেরা হওয়া, সেরা মানুষ হওয়ার জন্য খুবই জরুরি। এবং সেই বিষয়টির মূল ভিত্তি হচ্ছে এই যে মৌলিকভাবে আমরা সেরা আছি নাকি নই, এটার যে প্রকৃত জ্ঞান অথবা এটার সঠিক পরীক্ষা সেটা ওই লোক করতে পারে যাদের সাথে আমরা জীবন যাপন করি, যাদের সাথে জীবনে কেবল একবার সাক্ষাৎ হয়েছে, কখনো কখনো তাদের সাথে দেখা হয়। যদি সে আমাদের ব্যাপারে কোনো মন্তব্য করে, কোনো অভিমত দেয়, যদি বা তারও গুরুত্ব থাকতে পারে, কিন্তু এটা আবশ্যক নয় যে সেই অভিমত, সেই পর্যবেক্ষণ, সেই রায় সঠিক হবে। হতে পারে যে আমাদের সাথে একবার সাক্ষাৎকারী লোক আমাদেরকে জামানার ওয়ালি মনে করে, কিন্তু যাদের সাথে আমরা দিন রাত থাকি তারা আমাদেরকে ভালো মুসলমানও মনে করে না। এমন অবস্থায় যে অভিমত রয়েছে ওইসব লোকেদেরই দেখতে হবে যাদের সাথে আমাদের জীবনে অধিক সম্পর্ক আছে। এমন যেন না হয়
যে দূরবর্তীদের জন্য আমরা সিদ্দিক,
কিন্তু কাছের মানুষের জন্য মাআযাল্লাহ জিন্দিক, এমন হওয়া উচিত নয়। এই সম্পর্কে আমরা সবাই জানি যে আমাদের জীবনে সবচেয়ে বেশি সম্পর্ক থাকে সেটা স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে থাকে। সুতরাং এখানে যেটা একজন অপরজনের সম্পর্কে যে অভিমত থাকবে অনেক বেশি সত্যের নিকটবর্তী হবে। এই জন্য
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
এই বিষয়টিকে বিশেষ করে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের হাদিস, সরকারে দো আলম নূরে মুজাসসাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান,
খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি,
তোমাদের মাঝে উত্তম হচ্ছে সেই যে নিজের পরিবারের জন্য উত্তম, আর আমি তোমাদের মাঝে সবচেয়ে বেশি নিজের পরিবারের জন্য উত্তম। সুবহানাল্লাহ, এটা সর্বোচ্চ মানদণ্ড কোনো মানুষকে ভালো মানুষ হওয়ার জন্য, কোনো মানুষের সেরা মানুষ হওয়ার জন্য। প্রমাণ হচ্ছে এই যে তার আচরণ, তার ব্যবহার, তার পরিবার ঘরের মানুষের সাথে কেমন। আর এখানে ঘরের মানুষ এটার এই শব্দটি অনেক ব্যাপক। সাধারণত এই শব্দটি স্ত্রী বলা হয়ে থাকে, আমাদের যে বিষয় তাও বেসিক্যালি স্ত্রী সম্পর্কিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একটি খুবই সুন্দর ফরমান যা এই গুণের অন্য ধরনের শৈলীতে প্রতিবিম্বিত হয় যে স্বামীর আচরণ স্ত্রীর সাথে কেমন হওয়া উচিত। মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুমিন, কোনো মুমিনা স্ত্রীকে শত্রু যেন মনে না করে, তাকে নেহাত অত্যধিক অপছন্দ না করে।
যদি স্ত্রীর কোনো আচরণ দ্বারা অসন্তুষ্ট হয়
তাহলে অন্য কোনো অভ্যাস এমন হবে যে যা তার পছন্দ হবে। এই যে হাদিসে মোবারক রয়েছে আপনি বিশ্বাস করুন,
এটা হয়তো
আমাদের পৃথিবীর অধিকাংশ মানুষের জীবন ভরে অনেক বিষয়ের মধ্যে পথ প্রদর্শন করে থাকে। যদিও এর সম্পর্ক স্ত্রীর সাথে বলে বর্ণনা করা হয়েছে, যদি স্ত্রীর কোনো অভ্যাস ভালো না লাগে তাহলে সেই আচরণের উপর মনোযোগ দিন যেটা ভালো। এমন তো হতে পারে না স্ত্রীর মধ্যে কোনো গুণ নেই, এমন হয় না। তো এখন এখানে কি বেসিক্যালি যদি আমরা আমাদের নতুন টার্ম দিয়ে বুঝতে চেষ্টা করি, এটা হচ্ছে পারফেকশনিজম। পারফেকশনিজম, এটাকে আমরা বাংলায় বলতে পারি নিখুঁত হওয়া পছন্দ করা। অর্থাৎ এই মানসিকতা রাখা, আমি যে বিষয়টাই পাব সেটা যেন পারফেক্ট, পরিপূর্ণ, কামিল, শ্রেষ্ঠ পেতে হবে। আমার যদি বন্ধু থাকে তাকে শ্রেষ্ঠ হতে হবে, সে সব দোষ থেকে পবিত্র মুক্ত থাকতে হবে। যদি আমার যদি কারোর সাথে কোনো লেনদেন করতে হয় তাহলে ওই লেনদেনকারী ব্যক্তি যেন খুব শানদার হয়। আমার জীবনে যাই আমার সারাউন্ডিংস রয়েছে, আমার আশপাশের যে লোক আছে তারা একেবারে সবাই যেন খুব ভালো হয়। যদি আমার কোনো বস অথবা আমার কোনো অফিসার থাকে একদম সেটা যেন এক নম্বর হতে হবে। আর আমার কর্মচারীও এমন হতে হবে যারা ইশারাতেই কাজ করবে, একেবারে প্রত্যেকটা দিক থেকে সে পূর্ণাঙ্গ হবে। এটা হচ্ছে পারফেকশনিজম। কিন্তু এর ক্ষতি কি রয়েছে? বিষয় হচ্ছে এই যে মানুষ পারফেক্ট নয়। বাস্তবিকভাবে সবচেয়ে কামিল বুজুর্গ যারা, প্রথমে আম্বিয়ায়ে আলাইহিমুসসালাত ওয়াসসালামের, এরপরে আবার এবং আর যেসব ঐতিহাসিক ব্যক্তিত্ব রয়েছেন তাদেরকে এটা এভাবে বলা যায় যে তারা পারফেকশনের অনেক উঁচু মানদণ্ডে থাকে। কিন্তু যেটা আমাদের সাধারণ জীবন রয়েছে তাতে পারফেকশনিজম, এখানে একেবারে সর্বোত্তম মানুষের পরিধিতে থাকা, এটা আমাদের সাধ্যে থাকে না। আমাদেরকে মানুষকে তার ঘাটতিসহ গ্রহণ করতে হয়। যদি আমরা বলি যে যেহেতু আমাদের সেবক, আমাদের চাকর সব দিক থেকে শ্রেষ্ঠ হবে, তো প্রথম কথা হচ্ছে এই, যদি সে এতই শ্রেষ্ঠ হতো তাহলে সে আমাদের চাকর হতো না, তো সেও এমন কোনো পোস্টে থাকতো অন্যরা তার চাকর হতো। দ্বিতীয় বিষয়, চাকরের বিষয়ে আমরা আশা রাখছি যে সে সব দিক থেকে শ্রেষ্ঠ হবে। সেই একই দিক থেকে যদি আমরা নিজেদেরকে দেখি, যদি সে চাকর সবচেয়ে শ্রেষ্ঠ নয়, আমরা যে তাদের বস অফিসার, আমরা কি সবার চেয়ে সেরা? যেটা আমাদের পাশে, যেটা আমাদের সাইড, সেটা তো পারফেক্ট হয় না। কিন্তু আমরা অন্যদের দিক থেকে বলি যে একে পারফেক্ট হতে হবে। আমরা বলি যে আমাদের বন্ধু এমন পরিষ্কার পরিচ্ছন্ন, দুধে ধোয়া, জাহির বাতিন প্রত্যেক দিক থেকে লয়াল এবং খুব শানদার হওয়া উচিত। কিন্তু আমরা আমাদের সকল বন্ধুর সাথে কি এমন হয়? আমাদেরও অনেক জায়গায় কোথাও না কোথাও কোনো শর্টকামিংস থাকে, কোথাও ডেফিসিয়েন্সি থাকে, কোথাও কোনো কিছু কম ঘাটতি থাকে। অর্থাৎ আমাদের যে জীবন রয়েছে সেটা মৌলিকভাবে এটা খুঁত এবং অসম্পূর্ণ বস্তু দ্বারা আমরা জীবনযাপন করি। আর সেই সকল বিষয়ের মধ্যে যেটা সেই ব্যক্তিদের মধ্যে সবচেয়ে কাছের যে ব্যক্তি রয়েছেন সেটা হচ্ছে স্ত্রী এবং স্ত্রীর জন্য স্বামী। এবং যখন তারা দুজনেই যখন একজন অন্যজনের ব্যাপারে এই ধারণা রেখে বসে থাকে যে আমার পারফেক্টই লাগবে, তাহলে ধরে নিন যে দুজনেরই তালাক লাগবে। যখন এই দুজন বুঝতে পারবে যে একজন আরেকজনের পক্ষ থেকে একেবারে পারফেক্ট বিষয়ই প্রতিটা ক্ষেত্রে দরকার, সেটার আলটিমেট অর্থাৎ কাছাকাছি অর্থ এটাই হয় যে তাদের তালাক লাগবে। কারণ এমনটা হতেই পারে না স্বামী প্রত্যেকটা দিক থেকে পারফেক্ট হবে, আর এটাও হতে পারে না যে স্ত্রীও সব দিক থেকে পারফেক্ট হবে, সর্বশ্রেষ্ঠ এবং পূর্ণাঙ্গ হবে। কোনো বস্তুর মধ্যে একদিকে কমতি থাকলে আরেকদিকে পূর্ণ থাকে। স্বামীর চেহারাটাই সেরকম নয় যেভাবে প্রত্যাশা আছে, এখানে হতে পারে যে স্ত্রী তেমন সুন্দর নয় যেভাবে প্রত্যাশা করা হয়, ততটুকু ধনী নয় যতটুকু আশা করা হচ্ছে, কি হতে পারে যে স্ত্রী যে রয়েছে সে অনেক বেশি সম্পদের আকাঙ্ক্ষী। অন্যদিকে বলতে গেলে চরিত্র, কথাবার্তা, মেজাজের দিক থেকে হতে পারে যে স্বামীর মধ্যে কমতি রয়েছে, হতে পারে যে স্ত্রীর মধ্যে কমতি নেই। যদি একেবারে প্রত্যেকটি ক্ষেত্রে 100-তে 100 যদি লাগে এবং 100-তে 100 ব্যক্তি পাশ করবে, এটার অর্থ হচ্ছে যে আপনি ফেল হয়ে গেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে সর্বোত্তম সমাধান বর্ণনা করেছেন সেটা তো প্রথম বিষয় বলেছেন যে কেউ মুমিন স্বামী কোনো মুমিনা স্ত্রীকে, মানে তার মুমিনা স্ত্রীকে সেই বিদ্বেষ যেন না রাখে। কারণ স্বামী যখন অন্তরে বিদ্বেষ রেখে বসে যাবে তখন তার কাছে স্ত্রীর সকল কথাই খারাপ লাগে। কারণ বিদ্বেষ এবং ঘৃণা এটা এমন এত খারাপ এবং নেতিবাচক বিষয় যে সেটা যেখানেই থাকবে সেখানে খুব মুশকিল হয়ে যায় মানুষ ভারসাম্য এবং ব্যালেন্সে থাকতে পারে। দুশ্মনের এবং অপ্রিয় ব্যক্তিদের প্রত্যেকটা বিষয়ই খারাপ লাগে। সেই বিষয়টি হয় যে সে যদি বাতাসে ওড়ে তাহলে বলবে যে সে একটু বাঁকা বাঁকা হয়ে উঠছিল। তো এটা কি, এটা হচ্ছে তার উড্ডয়নের মধ্যেও পারফেকশন খোঁজা হচ্ছে, বাঁকা হয়ে উঠছে। এতো ইরশাদ হচ্ছে, বলা হচ্ছে প্রথম নম্বরে বিদ্বেষ রাখা যাবে না। স্বামী যে আছে সে যেন তার মুমিনা স্ত্রীর ব্যাপারে বিদ্বেষ না রাখে, আর এই শিক্ষা স্ত্রীর জন্যও, সে যেন স্বামীর ব্যাপারে বিদ্বেষ না রাখে, কারণ যখন বিদ্বেষ সৃষ্টি হয়ে যাবে তখন কোনো কিছুই আর ভালো লাগবে না। দ্বিতীয় বিষয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর ব্যাপারে বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করেছেন যদি তার নিজের স্ত্রীর কোনো আচরণ পছন্দ না হয় তো তার ওই আচরণের দিকে দেখুক যা তার পছন্দ। দশটা অভ্যাসের মধ্যে যদি একটা বা দুইটা অপছন্দের হয় তবে সাতটা আটটা ওটাও আছে যেগুলো পছন্দের, সুতরাং সেদিকে নজর দেওয়া উচিত। যদি সবগুলো বাদ দিয়ে একটা দিকেই যদি নজর দেওয়া হয় তাহলে অন্তরে এক ধরনের অস্বস্তি, একটা বিদ্বেষ এবং একটা অপ্রিয়তা বাড়তে থাকবে। যদি সেই একটা দুইটা ভুলে যাওয়া যায় তার সংশোধন চেষ্টা করতে থাকুক, যেই উপায়ে উপযুক্ত উপায় সেটা হওয়া উচিত। কিন্তু দৃষ্টি সেটা অধিকাংশ ক্ষেত্রে অন্যান্য যে ভালো গুণ রয়েছে সেদিকেই রাখতে হবে, তবে তার যে সংশোধন তা খুব ভালোভাবে হতে পারে। তো সুতরাং ফ্যামিলি লাইফ লাইফ হোক, অর্থাৎ ম্যারিটাল লাইফ হোক, স্বামী স্ত্রীর জীবন অথবা নিজের এমনিতেই ফ্যামিলি লাইফ হোক, যে পুরো ফ্যামিলি আছে, যে পুরো ফ্যামিলি স্ট্রাকচার আছে তার দিক থেকে, অথবা সেটা বাদ দিয়ে এমনিতেই দুনিয়ার পৃথিবীতে অন্যান্য মানুষের সাথে যে সম্পর্ক আছে সেখানে পারফেকশনিজম যেটা আছে, সব কিছুতে পূর্ণাঙ্গ চাওয়া, সেটা মন থেকে বের করে দিতে হবে। মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই একটা খুবই সুন্দর কথা ইরশাদ করেছেন যে ব্যক্তি খুঁতহীন বন্ধুর খোঁজ করে, যে ব্যক্তি দোষহীন বন্ধুর খোঁজ করে সে জীবনে একাই থেকে যাবে, কারণ সে এমন কোনো বন্ধু পাবে না যাতে কোনো প্রকারের কোনো দোষ থাকবে না। আচ্ছা, অনেক সময় আমরা বলি যে আমার অমুক বন্ধু তার কোনো দোষ নেই, আসলে বিষয় হচ্ছে এই যে সে বন্ধুকে আমাদের ভালো লাগে সেজন্য তার কোনো দোষ আমাদের চোখে পড়ে না। যখন আপনি তার সাথে একটু মনোমালিন্য হয়ে যাবে খেয়াল করবেন যে তার কতগুলো দোষ আছে। তো যারা নির্দোষ বন্ধু খুঁজতে যায় সে একা থেকে যায়, দোষহীন স্ত্রী যে খোঁজ করে সে বিবাহ না করেই থেকে যায়। এভাবে দোষহীন যারা স্বামী খুঁজতে যায় এরকম মহিলাও বিয়ে না করেই থেকে যায়। যদি বিয়ের পরে যদি একজন আরেকজনকেই দোষ ত্রুটিহীন হিসেবে পাওয়ার চেষ্টা করে এটার পরিণতি হচ্ছে দূরত্ব অথবা বিচ্ছেদ, অর্থাৎ সম্পর্কে থেকেও দূরত্ব অথবা বাস্তবে তালাকের মাধ্যমে বিচ্ছেদ। সুতরাং এখানে একটা খুবই সুন্দর হাদিস, সেটা আমাদের জীবনের অনেক দিকে আমাদের পথ প্রদর্শন করে। আরেকটি হাদিসের মুবারকা, সেটাও এই বিষয় সম্পর্কিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন পূর্ণাঙ্গ ইমান ওয়ালাদের মধ্যে ওই ব্যক্তি অন্তর্ভুক্ত যার চরিত্র সবচেয়ে উত্তম। পূর্ণাঙ্গ ইমানদারদের মধ্যে ওই ব্যক্তি অন্তর্ভুক্ত যার চরিত্র সর্বোত্তম। আর তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে সেই যে নিজেদের স্ত্রীদের সাথে সবার চেয়ে বেশি ভালো হবে। অর্থাৎ
বিষয় হচ্ছে এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি একবার বলেননি,
এটা তিনি বারবার বলেছেন এবং অনেক সাহাবিদের বলেছেন তোমাদের মাঝে সর্বোত্তম হচ্ছে সেই যে নিজের স্ত্রীদের সাথে সদাচরণ করে। আর এখানে এত তাকিদ দেওয়ার এবং
বিভিন্ন ব্যক্তিকে এই কথাটি বিভিন্ন উপলক্ষে বারবার বলার কারণ এই যে
এই বিষয়টি জীবনে অনেক বেশি গুরুত্ব রাখে, আর এটা জীবনের কেন্দ্রীয় এভাবে বলা যায় যে জীবন অতিবাহিত করার কাজগুলোর মধ্যে একটি কাজ, এটা ব্যতীত সাধারণত মানুষের জীবন হয় না। তো এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। এখন এই হাদিসে মোবারককে যদি আমরা একটু প্র্যাকটিক্যালি এর যে এক্সপ্লেনেশন রয়েছে সেটা বোঝার চেষ্টা করি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, যে স্ত্রীর সাথে সদাচরণ করতে হবে কিন্তু তার উপায় কী, কী করব, সেই হাদিসে মোবারকার আলোকে আমরা আলোকিত হয়ে আমরা অল্প কিছু বিষয় খুবই সহজভাবে বোঝার চেষ্টা করার জন্য বয়ান করছি। দশটি বিষয় বর্ণনা করছি।
প্রথম বিষয়, স্ত্রীর সাথে সর্বোত্তম হওয়ার জন্য
একটা উপায় হচ্ছে তার সাথে ভালোবাসা এবং আদরের প্রকাশ করা। একটা হচ্ছে ভালোবাসা এবং আদর করা, আর একটা হচ্ছে তা প্রকাশ করা। এই দুটোর মাঝে পার্থক্য আছে। ভালোবাসা এবং অনুগ্রহ করা, এটা তো সবার আগে। স্ত্রীর সাথে ভালোবাসা এবং তাকে স্নেহ করা, এটা তো আচরণের মধ্যে সবার আগে, এটা হচ্ছে মূল এবং প্রধান লক্ষ্য। এটাই বরঞ্চ কোরআনে মজিদে স্বামী স্ত্রী সম্পর্কে বলা হচ্ছে,
ওয়াজআলা বাইনাকুম মাওয়াদাতাম ওয়া রাহমা,
বলা হয়েছে যে আল্লাহ তাআলা তোমাদের মাঝে মাওয়াদাত এবং রহমত স্থাপন করেছেন। মাওয়াদাত ভালোবাসাকে বলা হয় এবং এর মধ্যে স্নেহের বিষয়টি অন্তর্ভুক্ত থাকে এবং দয়া, সেটাও অনুগ্রহের একটি প্রকার। তো এটা তো মানে সত্ত্বাগতভাবে খুবই জরুরি, মৌলিকভাবেই জরুরি। কিন্তু এখানে আর একটি বিষয় বর্ণনা করতে চাইছি, সেটা হচ্ছে ভালোবাসা এবং অনুগ্রহের প্রকাশ। আপনারা বিশ্বাস করুন, নারীরা এই বিষয়টি আরও ভালো বুঝতে পারে। অনেক স্ত্রীদের একটা অভিযোগ থাকে, আমাদের স্বামী আমাদেরকে তো ভালোবাসে কিন্তু কখনো প্রকাশ করে না। আর প্রকাশের যে উপকারিতা রয়েছে সেটা নিজের। তো প্রথম বিষয় কি হলো, যে স্বামী তার স্ত্রীর জন্য ভালোবাসা এবং স্নেহ প্রকাশ করবে। এখন তার পদ্ধতি কি, এটা হচ্ছে এভাবে, যেটা সাধারণ জীবনের মধ্যে যে তার সাথে এই ধরনের কথা বলা যায় যাতে তার ভালো ভালো অনুভূতির প্রকাশ পায়। দ্বিতীয়টি, ছোটো ছোটো বিষয়ে সুক্রিয়া আদায় করা। এটা এমনিতেই প্রথম বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত, ছোটো ছোটো বিষয়ে সুক্রিয়া আদায় করা। এটা দেখা যায় যে স্ত্রী অনেক সময় অনেক ক্ষেত্রে সুক্রিয়া আদায় করে, স্বামীদের তৌফিক এক্ষেত্রে একটু কম হয় যে তারা তাদের স্ত্রীর সুক্রিয়া আদায় করবে। যদিও এটা দেখতে ছোট একটা বিষয় কিন্তু বাস্তবতা অনেক বড়। পানি দেওয়ার সময়, চা পেশ করার সময়, খাবার খাওয়ানোর সময়, কাপড় ইস্ত্রি করে দেওয়ার সময়, কাপড় ধোয়ার সময়, এরকম ঘটনার ক্ষেত্রে দিনরাত 50টি ঘটনা ঘটে থাকতে পারে। সেখানে স্বামী তার মুখ দিয়ে জাযাকাল্লাহ খায়রা, শুকরিয়া, থ্যাংক ইউ, মেহরবানি, অনেক বেশি ধন্যবাদ, এই ধরনের শব্দ যদি বলে, তাহলে বিশ্বাস করুন যে তার দাম ও মূল্য এমন যে যদি অন্য কোথাও বলা হয়ে থাকে এবং তার ওজন যদি 1 কিলো হয়ে থাকে, স্ত্রীকে এই কথা বলার পর তার ওজন 10 কেজি বেড়ে যায়। আর এটা এই সময়টাতে অনেক বেশি প্রভাবাত্মক হয়ে থাকে। তো ভালোবাসা এবং আদর প্রকাশ করুন। আচ্ছা, এখানে আরও একটি বিষয় অন্তর্ভুক্ত, যে এইভাবেও হতে পারে যে মাঝে মধ্যে কোনো গিফট দেওয়া উচিত। এটা মনে রাখুন, এটা বরং এটা অনেক একটা সুন্দর বিষয় যা আমি আপনাদেরকে জানাচ্ছি। বড় পুরস্কার মানুষকে কম খুশি দেয় আর ছোট পুরস্কার মানুষকে অনেক বেশি খুশি দেয়। কারণ কি? কারণ বড় পুরস্কার মানুষ সবসময় দিতে পারে না। যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে যদি সোনার একটি সেট তৈরি করে দেয় 10 লাখ টাকার, তাহলে সেটা কি প্রতিদিন বানিয়ে দেবে 10 লাখ টাকার সেট? প্রতি মাসে বানিয়ে দেবে? প্রতি বছর বানিয়ে দেবে? সেটা খুবই মুশকিল হবে। কিন্তু যদি সে স্ত্রীকে ফুল পেশ করে, অথবা এভাবে যে এই ধরনের যেসব ছোটোখাটো উপহার দেওয়ার যে বিষয়গুলো রয়েছে, যদি সে এগুলো দেয়, উদাহরণস্বরূপ স্ত্রী চকলেট পছন্দ করে, যদি সে সপ্তাহে একবার চকলেট নিয়ে আসে, তবে সে আনতে পারে। এতে সে যে খুশিটা পাবে সেটা অলঙ্কারের মাধ্যমে পাবে না, বড় মাধ্যমে সে খুশিটা পাবে না। তো যদি এখন অল্প করে নিজের মানসিকতাকে যদি পরিবর্তন করা যায়, যেগুলো ছোট পুরস্কার রয়েছে সেগুলো যদি দেওয়া শুরু করে দেন, বাড়ি থেকে কেউ যদি খাবারের বিষয় নিয়ে আসে যতটুকু তার সামর্থ্য আছে, একটা সংখ্যা এরকম রয়েছে যারা এই ধরনের ক্ষমতাগুলো রাখে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ছোট ছোট বিষয়ে উপহার দেওয়া, এটা হচ্ছে নিজের প্রেম ভালোবাসার প্রমাণ প্রকাশ। আপনি প্রতি বছরে 1 লাখ টাকা ধরে দিলেন এবং তারপর পুরো বছর ক্লোজ আপ, আপনি দ্বিতীয়বার আর নাম নেবেন না। তার থেকে বরং এটা উত্তম যে যদি কেউ 1 লাখ টাকা দেয় তবে সেটাকে 12 মাসে ভাগ করে দিন এবং মাসের মধ্যে সেটাকে সপ্তাহে ভাগ করে দিন। আর এই যে অল্প অল্প দিতে হবে, তা কি বেশি ভালোবাসা বাড়ানোর মাধ্যম হবে নাকি সেটা ভালো আচরণের মধ্যে অন্তর্ভুক্ত হবে? দ্বিতীয় বিষয়, স্বামী যেন স্ত্রীকে সম্মান দেয়। এটা হচ্ছে এমন বিষয়, যেমন আমাদের একটি শ্রেণী রয়েছে
আমাদের মানুষের,
যে হ্যাঁ এটা কোনো বিষয় বিবিকে সম্মান দেওয়া, আর এই স্ত্রী তো আমাদের মা নয়, তাকে সম্মান দিতে হবে, অর্থাৎ স্ত্রীর জন্য তাকে বসিয়ে রাখানো, এটা একটি আজও প্রশ্ন। মূলত সম্মান তো প্রত্যেক মানুষকেই দিতে হয়, সম্মান তো মানুষ বাচ্চাকেও দেয়। যদিও তরিকা ভিন্ন কিন্তু সমান তো সবাইকে দিতে হয়। স্ত্রীকে সমান দেওয়া এটা হচ্ছে এক হচ্ছে তার মতামতকে গুরুত্ব দিন। এমন করা উচিত নয় যে স্ত্রী যদি কোনো কথা বলে শাট ইউর মাউথ প্লিজ, তোমার মতামতের দরকার নেই, এটা নয়, এটা এমন হচ্ছে বলে আমি বলছি, এটা যেহেতু হচ্ছে আমি সেজন্য উদাহরণ টানছি। তো তার রায়টাকেও গুরুত্ব দেওয়া উচিত, যদি সে গ্রহণযোগ্য হতে না পারে তো তাকে অ্যাভয়েড করা, তো অ্যাকসেপ্ট না করার একটি পদ্ধতি রয়েছে, বিষয় আছে, কিন্তু বেসিক্যালি আমাদের এই বিষয়ের প্রয়োজনীয়তা আছে এবং আমরা এইভাবে করব, এইভাবে করে এটাকে আপনাকে করা হয়। তো স্ত্রীর অভিমতকে গুরুত্ব দিন। আচ্ছা, অনেক সময় এরকম হয় যে কি বলবো, অনেক সময় এমন হয় যে যেটা জীবনের কোনো একটা বিষয়ে স্ত্রীর রায় নেওয়া, মত নেওয়া পছন্দই করে না, হোক সেটা কোনো ছোট থেকে ছোট বিষয় অথবা বড় থেকে বড় বিষয়, ঘর পরিবর্তন করে যদি অন্য জায়গায় ঘর নিতে হয় তো বলেই যে এখানে বিবির সাথে কী সম্পর্ক, ঘরে তো সারাদিন 24 ঘন্টা তাকেই থাকতে হবে। আচ্ছা, এমন কি ইভেন এমন কিছু লোক দুনিয়াতে আছে যারা তাদের সন্তানদের বিয়ে করায় তার স্ত্রীর সাথে, অর্থাৎ ওই সন্তানের মায়ের সাথে পরামর্শ করে না। তো এটাকে দুর্ভাগ্য অথবা অন্তরের নিকৃষ্টতা ছাড়া আর অন্য কিছু বলা যায় না। যে ভাই, সে যদি তোমার সন্তান হয়ে থাকে তাহলে কি এই মহিলারও সন্তান কি নয়? তারও তো সন্তান। তোমাকে শরীয়ত একটি এখতিয়ার দিয়েছে কিন্তু সেখানে সেই এখতিয়ারে বলা হয়নি যে একে অসম্মান করতে হবে। তো তার রায়কে, তার মতকে গুরুত্ব দিন। দ্বিতীয় বিষয়, স্ত্রীর উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে তার সম্মানের খেয়াল রাখুন। এমন হয় যে মানুষ সামনে সম্মান করুক আর নাই করুক, ধরে নিলাম সম্মান করে, কিন্তু যখন একটু তারা বন্ধুদের সাথে থাকে বিবি সম্পর্কে সব ধরনের ভালো মন্দ বলে ফেলে, হোক সেটা তাদের বন্ধুর মধ্যে অথবা ভাইদের মধ্যে অথবা তার মা বাবার সামনে বলে অথবা অন্য কোনো আত্মীয়ের সামনে বলে। এই পদ্ধতি দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। অন্তরের মধ্যে প্রকৃতপক্ষে সম্মান নেই কখনো, যেখানে অল্প করে একটু আউট পরিবেশ পাওয়া গেল তো সেখানে যা ইচ্ছা সে বলে দিল। সুতরাং স্ত্রীকে সম্মান দেওয়া উচিত। স্ত্রীকে সম্মান দেওয়ার মধ্যে এই বিষয়টিও রয়েছে যে স্ত্রীর যারা ফ্যামিলি আছে তাকেও সম্মান দিতে হবে, যে তাদের ব্যাপারে এতটুকু বুঝে নেওয়া যে তাদের সাথে আমাদের সম্পর্ক বাদশাহ এবং প্রজার সম্পর্ক। যেমন কিছু মানুষের বিয়ে হয় তো বিয়ের আগে সে খুব ভালো মানুষ থাকে, কিন্তু বিয়ের পরে একদম সে এভাবে প্রকাশিত হয় যে সে একেবারে বাদশাহ হয়ে যায়, আর স্ত্রী ফ্যামিলি আছে তারা প্রজা হয়ে যায়। তো আমি যখন শ্বশুরবাড়ির রাস্তা দিয়ে হাঁটব, স্ত্রী ঘরের লোকেরা তো অনেক দূরে, রাস্তার পাশের লোকজনও বের হয়ে স্যালুট দিতে হবে, সবাই আমাকে সালাম করবে। যদি না করে স্বামীর অভিযোগ শুরু, তার সারা জীবন গালিগালাজ করা শুরু। তো বেসিক্যালি এই ধরনের যে মানুষ রয়েছে সে হচ্ছে কম আকলের লোক এবং মানে অনেক অকথ্য গুণের সে অধিকারী। তো স্ত্রীর মা বাবাকে এবং তার পরিবারকে সম্মান করতে হবে এবং সদাচরণ করতে হবে, এটা হচ্ছে স্ত্রীর সাথে সদাচরণ করার মধ্যে অন্তর্ভুক্ত, যে ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদ দিয়েছেন। তৃতীয় বিষয় হচ্ছে স্বামী ধৈর্য এবং সহ্যের প্রদর্শন করবে। এমন নয় যে প্রত্যেকটা ক্ষেত্রে তাকেই যাই বলবো তাই বলবো। যদি কখনো সামনের থেকে যদি কোনো কারণে রিয়াকশন চলে আসে তো তার মধ্যে সহ্য করার কোনো প্রশ্নই আসে না। তো ধৈর্য এবং সহ্যের প্রদর্শন করা এটা দুর্বলতা নয়, সাহসিকতা। তো সুতরাং নিজের এই যে গুণ যেটা রয়েছে সেটা সৃষ্টি করা উচিত। একইভাবে ধৈর্য এবং সহ্যের মধ্যে এই বিষয়টিও রয়েছে যে স্ত্রীর ভুলগুলো ক্ষমা করা। কিছু লোক এই মানসিকতা তৈরি করেছে যে আমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকগুলো ভুলভ্রান্তি করব কিন্তু স্ত্রী একটাও করতে পারবে না, আমি যত ইচ্ছা করব কিন্তু স্ত্রী আমাকে ক্ষমা করবে, আর স্ত্রী একটা ভুলও করে তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ক্ষমা করব না। তো এটা যে একেবারে অন্যায্য এবং একটা বৈষম্যমূলক আচরণ, এটা একেবারেই ক্ষতিকারক। এটা আচরণ নয়, এটা হচ্ছে অসৎ আচরণ, সদাচরণ হচ্ছে এই যে ভুল মাফ করা শেখা। বরং কোরআনের পাকের একটি আয়তে মোবারকা রয়েছে, এখন আমি সেটা কোট করছি না, কিন্তু আয়তে মোবারকা সেখানে বলা হয়েছে যে ক্ষমা অবলম্বন করো। চতুর্থ বিষয়, স্বামী কথাবার্তার মধ্যে নম্রতা প্রদর্শন করুক। নম্রতার মধ্যে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে শৈলী আর একটা হচ্ছে শব্দ। শৈলী নরম হওয়া এবং শব্দ নরম হওয়া। শব্দের মধ্যে কঠিন শব্দ এবং ধমক যেন না থাকে। যেমন কিছু স্বামীর ভাষায় দংশন থাকে, কামড় দিতেই জানে, দংশন করতেই জানে। তো নম্রতা, স্নেহের যে শব্দগুলো আছে তার থেকে সেসব পাওয়া খুবই মুশকিল। তো উপায় হচ্ছে এই যে কঠিন এবং ধমকিমূলক শৈলী যেন না হয়, বরং নরম শৈলী যেন থাকে। এবং একইভাবে মুচকি হেসে কথা বলা। কিছু লোক এদিক থেকে খুব কৃপণ হয়ে থাকে মুচকি হাসি ক্ষেত্রেও, যে তাকে বলতে হয় যে ভাই সাহেব একটু মুচকি হাসুন, মাঝে মধ্যে মুচকি হাসুন। তো এই যে মুচকি হাসি না থাকা, এটাও সদাচরণের বিরোধী। পঞ্চম বিষয়, পঞ্চম বিষয় হচ্ছে ঘরোয়া কাজে সাহায্য করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুবারাকা, তিনি ঘরের কাজ তার পবিত্র হাতে সম্পাদন করতেন। এটা হচ্ছে কাম, হচ্ছে ওইগুলো যেগুলো তার স্ত্রীদের করার কথা, কিন্তু স্বামীর এসব কাজ করা সেটা হচ্ছে তার সাথে একটা সহানুভূতির প্রকাশ, বরং কার্যত সহমর্মিতা, প্র্যাকটিক্যাল সহমর্মিতার, এবং তার সাথে এটা সহযোগিতাও বটে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুবারাকাও বটে। একইভাবে বাচ্চার দেখাশোনা শতভাগ মার দায়িত্বে থাকে, স্বামীর সেখানেও যদি তার ভূমিকা পালন করে, বাচ্চাকে দেখা, তোলা, বসানো, অর্থাৎ যা তার জন্য শোভনীয় কাজ রয়েছে, তার জন্য উপযুক্ত কাজ রয়েছে, স্বামীও যদি তার রোল প্লে করে, তবে সেটা তার পক্ষ থেকে সদাচরণের প্রদর্শনের অন্তর্ভুক্ত হবে। ষষ্ঠ বিষয়, স্ত্রীর সাথে সদাচরণের মধ্যে অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে তাকে সময় দেওয়া। তো এখন এক্ষেত্রে অনেক লোক আশ্চর্য হবে যে এটা কী ধরনের কথা, আমরা তো সময় তো দিয়ে থাকি। বাস্তবতা হচ্ছে এই যে সময় দেওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোয়ালিটি টাইম দেওয়া। কোয়ালিটি টাইমের অর্থ হচ্ছে যে এমন সময় দেওয়া যাতে বোঝা যায় যে সে আসলে সময় দিয়েছে। উদাহরণস্বরূপ, যদি স্বামী ঘরে পৌঁছে স্ত্রী পাশে বসে আছে, আর স্বামীর হাতে রয়েছে মোবাইল এবং ফেসবুক, ইউটিউব আর অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়ার ফোরামস আছে সে ওগুলোতে মগ্ন আছে, অথবা মেসেজ পড়াতে, রিপ্লাই দিতে সে ব্যস্ত আছে, অথবা কাউকে কল করাতে, খবর পড়ার মধ্যে সে ব্যস্ত আছে, কথা ঠিক আছে, সে তো সময় দিয়েছে, এটা তো স্ত্রীকে সময় দিয়েছে, সে তো পাশে বসা আছে, সে তো আসলে সময় দেয়নি, বরং সে তার সময়কে নষ্ট করেছে। তো স্ত্রীর সাথে বা সদাচরণের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে যে তাকে সময় দেওয়া, আর এই সময় দেওয়ার অর্থ হচ্ছে স্ত্রী যেন বুঝতে পারে যে সে এই সময় দুনিয়ার সকল কাজ ছেড়ে দিয়ে আমার দিকে মনোযোগ দিচ্ছে, হোক সেটা তার সামনে বসে চা পান করা, খাবার খাওয়া, কথাবার্তা বলা, তার ব্যস্ততা, রুটিন বলা, সারাদিনের কাজ স্ত্রী থেকে জিজ্ঞাসা করা, এটার মধ্যে গিবতিতে থাকা উচিত নয়। এটার তো শরী বিধান রয়েছে, সেটা নিজের জায়গায় বিদ্যমান আছে, কিন্তু বিষয় হচ্ছে এই যে এইভাবে কথাবার্তা বলা, যেখানে হচ্ছে দুজনই শুধু নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। তো এই ধরনের যে সময় দেওয়া, একে বলা হয় সময় দেওয়া। একইভাবে যদি কোনো বাইরে নিয়ে যাওয়া যায়, যেখানে নিয়ে যাওয়া উপযুক্ত, সেটা যদি কোনো আত্মীয়ের কাছে হয় অথবা অন্য যে কোনো জায়গা হয়, সেখানে নিয়ে যাওয়াও সেটা সময় দেওয়ার মধ্যে অন্তর্ভুক্ত। কতই না সৌভাগ্যের বিষয় হবে যদি মক্কায় মদিনায় যাওয়া যায়। তো এটা হচ্ছে সময় দেওয়ার খুবই উত্তম একটা উপায়। এখানে সাধারণভাবে স্বামী সারা দুনিয়া থেকে পৃথক হয়ে যায়, আর সেখানে গিয়ে একত্রিত হয়ে সময় কাটায়। একত্রিত হয়ে সময় কাটানোর খুব ভালো সুযোগ পাওয়া যায়। তো এটাও অনেক সুন্দর একটি উপায়। স্ত্রীর সাথে সদাচরণের একটি ক্ষেত্র হচ্ছে সময় দেওয়া। আরেকটি কাজ, সাত নম্বর, যা সদাচরণের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে স্ত্রীকে ভরসা করা এবং তার রহস্যকে গোপন রাখা। ভরসা করা, এটা হচ্ছে তাকে সম্পদের ক্ষেত্রে, সম্মান, ইজ্জত এবং আবরুতে ভরসা করা, অপ্রয়োজনীয় সন্দেহ না করা। সতর্কতার হুকুম শরীয়ত দিয়েছে, ভালো উপায়ে নজরে রাখার হুকুম শরীয়ত দিয়েছে, এটা চরিত্রেরও দাবি, কিন্তু এমন কোনো অপ্রয়োজনীয় সন্দেহ যেটা কেবল তিক্ততা সৃষ্টি করা ছাড়া এবং ঘৃণা সৃষ্টি করা ছাড়া দূরত্ব বাড়ানো ছাড়া অন্য কোনো উপকার দেয় না, এই ধরনের যে সন্দেহ আছে, এরকম যে আস্থাহীনতা আছে, সেটা সঠিক নয়। সুতরাং স্ত্রীর উপর ভরসা করা উচিত এবং অপ্রয়োজনীয় সন্দেহ না করা উচিত। একইভাবে তার রহস্য অন্যদের কাছে প্রকাশ না করা। স্ত্রী অনেক সময় নিজের ব্যাপারে, নিজের ফ্যামিলির ব্যাপারে, অনেক সময় নিজের বোনদের ব্যাপারে, অনেক সময় বোনদের স্বামীদের ব্যাপারে অনেকগুলো কথা বলে। অনেক সময় কথা বলা জায়েজ হয়, অনেক সময় কথা বলা জায়েজ নয়, অনেক সময় গীবত হয়, দোষ অন্বেষণ হয়। এখন যাই হোক, যা হয়ে গেছে, এখন কথা হচ্ছে একটি গুণ, উদাহরণস্বরূপ যে তারা পরস্পর বন্ধু, একজন বন্ধু গিয়ে অন্য একজন বন্ধুকে বলে দেয় যে এই কাহিনী শোনায় যে আমার স্ত্রী তো তোমার ব্যাপারে এই কথাটা বলছিল, যে তোমার স্ত্রী তোমার ব্যাপারে এই কথাটা বলছিল, অথবা তোমার শাশুড়ি তোমার ব্যাপারে এই কথা বলছে। তো এখন এর যে ভয়াবহতা সেটা আপনি বুঝতে পারেন, আপনি জানেন। কারণ যে বন্ধু রয়েছে সে প্রথমেই তার বুদ্ধিকে লাথি মারবে। সে এটা চিন্তাই করবে না যে যদি সে এই কথাটা বলেছে, প্রথমে এই কথা চিন্তা করা উচিত যে আসলে এ ধরনের কথা হতে পারে, এ ধরনের বিষয় ঘটতে পারে, এটার সত্যায়ন হতে পারে নাকি পারে না। দ্বিতীয় বিষয়, এই কথা যে বলেছে তার সঙ্গী যদি সত্যি ঘটনা বলে, অর্থাৎ সে যে ঘটনা বলেছে সেটা সত্যি, তো ভাই সে যে এ কথা বলে সেটা তো ঝগড়া করা, এটা তো চগুল খুরি, এটা তো চগুল খুরি, এদিকের কথা ওইদিকে বলে পরস্পরের মাঝে লড়াই করানো, এটা তো চগুল খুরি, চগুল খোরের কথা কেন শুনছ? কিন্তু আমি আপনাদেরকে প্রথম কথা যেটা বলেছি, এটা এইভাবে বলা যায় যে 99% কথা থাকে সেটাই হয়ে থাকে। যদি একজন আরেকজনকে এসে কোনো কথা বলে, যে শ্রোতা সে সর্বপ্রথম নিজের আকলকে লাথি মেরে দেয়, তার বুদ্ধিকে আর ব্যবহার করবেই না, এখন কেবল অন্ধ আবেগ এবং মূর্খতাপূর্ণ ক্রোধ, রাগ এবং অসদাচরণ, এবং এইভাবেই সে সামনে চলতে থাকে। তো এটা কি সদাচরণ? অসদাচরণের নিকৃষ্ট প্রকার, এটা হচ্ছে অসদাচরণের নিকৃষ্ট প্রকারের একটি। তো সুতরাং আবেদন হচ্ছে এই যে ভরসা করা এবং তার রহস্য গোপন রাখা। আপনার স্ত্রী যদি কারো ব্যাপারে কোনো কথা বলেও দেয়, সেটাও বলা যায় থাকুক অথবা না থাকুক, সেটা কমপক্ষে আপনার কাছে গোপন রাখুন। কোনো রহস্যপূর্ণ কথা হয়ে থাকে সেটাকে অবশ্যই গোপন রাখুন। একজন বুজুর্গের খুবই সুন্দর একটা ঘটনা আমার মনে এসেছে, যে সে তার স্ত্রীকে তালাক দিতে যাচ্ছিলেন। তো কোনো একজন ব্যক্তি এসে বলল যে হুজুর কি হয়েছে, আপনি আপনার স্ত্রীকে তালাক দিচ্ছেন? তো তিনি বললেন, আমার স্ত্রী, আমি তোমাকে কেন বলবো, তালাক তো এখনও দেইনি, সে আমার স্ত্রী, তো তার যে খোঁজ সেটা আমি তোমাকে কেন বলবো, কেন তালাক দিচ্ছি? সে বলল জি। তো এখন বুজুর্গ তালাক দিয়ে দিলেন। তো তালাকের পরে কোনো ব্যক্তি আবার এলো, অথবা ওই ব্যক্তি আবার এলো, তো এখন তো বলুন আপনি আপনার স্ত্রীকে তালাক কেন দিয়েছিলেন? তো বললেন যে এ তো এখন পরনারী, আমি তোমার কাছে পরনারীর কথা কেন বলবো। তো আপনি বুঝতে পারছেন যে সঠিক চারিত্রিক, মানবিক এবং ইসলামী, সঠিক শরীয়তের যে চিন্তা সেটা হচ্ছে এটাই। কিন্তু আমাদের এখানে ওইটাই যেটা বলা হয় যে যখন কেউ গীবত করে, যে শয়তান এসে তার মুখে টকবক করতে থাকে, মজাই লাগে কারো দোষ বর্ণনা করতে। তো এই ধরনের আচরণ করা উচিত নয়। আচ্ছা, সদাচরণ, স্ত্রীর সাথে সদাচরণের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তাকে শিক্ষা দেওয়া এবং তাকে দিন শেখানো, শিক্ষা দেওয়া এবং তাকে দিন শেখানো। আচ্ছা, শিক্ষার মধ্যে দুই ধরনের বিষয় হতে পারে। এখানে দুনিয়াবী শিক্ষাও হতে পারে, যেগুলো জায়েজ আছে এবং যাতে সে উপকৃত হয়, এই ধরনের শিক্ষা দেওয়া। যেমন আজকাল তো অল্প বিস্তর একটু আশ্চর্য বিষয় লাগে যে একটা যুগ ছিল যখন পড়ালেখা জানার ব্যক্তি খুব বেশি ছিল না। এখনও অনেক জায়গায় আপনারা সেটা দেখতে পাবেন যে তার স্ত্রী পড়ালেখা জানতো না, পড়ালেখা শিখিয়ে দিতেন, তার কোনো ব্যবস্থা করে দিতেন, অথবা সে যদি কোনো বিষয় না জানে তা তাকে শিখিয়ে দেওয়া, ম্যানার্স এটা, আদব এটা, অমুক জায়গার আদব এটা, তমুক জায়গার আদব এটা, এই জায়গার এটিকেট এটা, যাতে সে সেই সম্পর্কে কোনো যদি কাজ করে সে অনুযায়ী করে। মেহমানকে কীভাবে রিসিভ করতে হয়, তাকে কীভাবে সিএফ করতে হয়, যদি কেউ যদি না শিখে থাকে মেহমানকে সিএফ কীভাবে করে, বসে বসে মেহমানকে বলে দিল বাই বাই, এটা এইভাবে করে না, মেহমানকে একটু দরজা পর্যন্ত গিয়ে এগিয়ে দিতে হয়। তো এই ধরনের যেসব আদব রয়েছে, এগুলোর একটি পদ্ধতি রয়েছে, স্ত্রীকে সেগুলো শেখান এবং তার সাথে তাকে দিনের শিক্ষা দিন। যদি সে তার বাপের বাড়ি থেকে কোরআন যদি না শিখে আসে, নামাজ পড়া না শিখে, দিনের যেসব জরুরি আহকাম রয়েছে যেগুলো শেখা শরীয়ত ফরজ ঘোষণা করেছে অথবা ওয়াজিব অথবা সুন্নত বলেছে অথবা মুস্তাহাব যা রয়েছে, তো এগুলো স্তরে স্তরে স্ত্রীকে শেখানোর ব্যবস্থা করুন। যদি নিজে পারেন নিজে শেখান অথবা শেখানোর কোনো ব্যবস্থা করে দিন, অ্যারেঞ্জমেন্ট করে দিন, যেটা করতে পারেন। তো এটা হচ্ছে স্ত্রীকে শিক্ষা দেওয়া এবং দিন শেখানো। বিবির সাথে সদাচরণের নবম অধিকার, এটা হচ্ছে তার আর্থিক অধিকার আদায়। আর্থিক অধিকার আদায়ের মধ্যে যেমন তাকে খরচ দেওয়া, পোশাক দেওয়া, বাসস্থান দেওয়া, এটা খুবই পরিচিত বিষয়, সবাই তা জানে। কিন্তু এর সাথে আরেকটি বিষয়, সেটা হচ্ছে এই যে এমনিতে তো স্বামীর উপর এটা আবশ্যক যে স্ত্রী যেসব খরচাপাতি রয়েছে তা সে পূরণ করবে, অর্থাৎ তার খাবার দাবারের পুরো ব্যবস্থা করতে হবে, কাপড় চোপড়ের ব্যবস্থা করতে হবে, বাসস্থানের ব্যবস্থা করতে হবে। তো এখানে যেটা শরীয় ওয়াজিব সেটা পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু স্ত্রীকে পড়ার জন্য যেটা শরীর পোশাক দেওয়া জরুরি, তো এখন তার সাথে সময়ে সময়ে শীত গ্রীষ্ম বর্ষায় অতিরিক্ত যদি কোনো পোশাক উপহার হিসেবে দেওয়া হয়, এটা কি তার সাথে অসদাচরণ হয়ে যাবে? না, এটা হচ্ছে সদাচরণ, এটা হচ্ছে ভালো আচরণ। কোথাও গেছেন, সেখান থেকে ফিরে আসার সময় ভালো বস্তু তাকে উপহার হিসেবে দিলেন, এটা খুব ভালো কথা। একইভাবে যদি টাকা থাকে, এটা হচ্ছে যে স্ত্রীর হাতে কেবল ঘরের প্রয়োজনীয় দ্রব্যের খরচ ব্যতীত যেগুলো অবশ্যই লাগবে এগুলো ছাড়া আর কোনো টাকা দেওয়া যাবে না, এটা নয়, বরং অতিরিক্ত টাকা দিন, তার মালিকানায় ওই টাকা দিন, মালিকানা রূপে দিন। এগুলো হচ্ছে ঘরের খরচ আর বাকিগুলো হচ্ছে তোমার খরচের জন্য, তুমি যেভাবে চাও খরচ করতে পারো, যদিও এটা হক নয় কিন্তু সদাচরণ, এটা হচ্ছে সদাচরণ। আর দশম আরও একটি অধিকার, দশম উপায়, হক নয়, এটা হচ্ছে সদাচরণের দশম উপায়, সেটা হচ্ছে সুন্দর ব্যবহার এবং মুচকি হাসি। সুন্দর আচরণ, তার সাথে সুন্দর আচরণ করা, মুখে মুচকি হাসি রাখা, এটা না হওয়া উচিত যে কোনো ব্যক্তি শিখল যে ঘরে গেলে মুচকি হেসে ঘরের লোকেদের সাথে দেখা করে, তো যখন প্রথমবার ঘরে গিয়ে তার স্ত্রীর সামনে মুচকি হাসলো, তার সাথে বিবি বেহুঁশ হয়ে গেল, কারণ তার বিয়ে হয়েছে 10 বছর, সে তাকে কখনো হাসতে দেখেনি, মনে হলো যে হয়তো তার স্বামী পাগল হয়ে গেছে অথবা তার মাথা নষ্ট হয়ে গেছে। তো এটা নয়, চেহারাতে মুচকি হাসি রাখুন সময়ে সময়ে এবং অধিকাংশ সময় মুচকি হাসি, চেহারাতে মুচকি হাসি রাখুন। এটাকে এইভাবে বলা যায় যে এটা সদাচরণের খুবই সুন্দর একটি উপায়। এমন না হোক যে সারা জীবন কেটে গেছে, এটা যেন বলতে না হয় যে মাঝে মধ্যে একটু মুচকি হাসুন। জানা নেই যে আপনার এই মুচকি হাসির কারণে কত সমস্যার সমাধান হয়ে যায়, এমনটা না হোক। তো সুতরাং ঘরে যে মুচকি হাসির যে আচরণ আছে তা অবলম্বন করুন। এখন এই সকল বিষয়কে সামনে রেখে ওই হাদিসে মোবারক যেটা আমরা শুরুতে বর্ণনা করেছি সেটা আবার শুনুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই যে তার ঘরের মানুষের সাথে সর্বোত্তম, এবং আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি নিজের ঘরের মানুষের সাথে সদাচরণকারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।